বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 11 মে, 28 বৈশাখ এবং ফার্সি 21 অর্দিবেহেস্ত রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ, ভারত এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। কুৎস শহরে ইসরায়েলি তাণ্ডবের ব্যাপারে নিরাপত্তা পরিষদের আলোচনা ব্যর্থ, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে কোয়াডে যোগদান নিয়ে চীনের উদ্বেগের জবাব দিল বাংলাদেশ, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন রমজান, খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। এরপর শুনতে পাবেন দর্পণ। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত, দখলদারদের বিমান হামলায় এ পর্যন্ত শহীদ হয়েছে অন্তত 26 ফিলিস্তিনি। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান, আগ্রাসনের মোকাবেলায় পাশে থাকার প্রতিশ্রুতি। বাংলাদেশের বিএনপি মহাসচিব বলেছেন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে সরকার খোঁড়া যুক্তি দিচ্ছে। এবং ভারতে অক্সিজেনের অভাবে আরও 11 জন করোনা রোগের মৃত্যু, জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 গেরিলা নিহত। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও বর্বরতার মুখে পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েল বিরোধী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আল কুডস সোর্ড। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এর আওতায় ইসরায়েল অভিমুখে প্রায় 250টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো। অভিযান পরিচালনার জন্য তারা একটি জয়েন্ট অপারেশন রুম প্রতিষ্ঠা করেছে। এ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে পবিত্র জেরুজালেম, আল কুদস ও সেখানকার জনগণকে মুক্ত করার লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু হয়েছে। জয়েন্ট অপারেশন রুম থেকে এক বিবৃতিতে বলা হয়েছে পবিত্র আলেক্সা মসজিদে ইহুদিবাদী সেনাদের হামলা ও শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদের প্রতিবাদে অপারেশন আল কুদস সোর্ড শুরু হয়েছে। এতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা হামলা ইসরায়েলের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হামলা শুরু হয় গাজা সীমান্তের কাছে একটি গাড়িতে রকেটের আঘাতের মাধ্যমে, পরে তেলাবিব শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ইসরায়েলের কয়েকটি সূত্র প্রায় 250টি রকেট হামলার কথা নিশ্চিত করেছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গতকাল থেকে এ পর্যন্ত 9 শিশুসহ 26 ফিলিস্তিনি শহীদ এবং 103 জন আহত হয়েছেন। গতকাল 24 জন শহীদ হওয়ার পর আজ শহীদ হয়েছেন আরও অন্তত 2 জন। শহীদ এক শিশুর বয়স 10 বছরের কম বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বিমান হামলার কথা স্বীকার করলেও তারা দাবি করেছে হামাসের 2টি রকেট নিক্ষেপকে কেন্দ্র করে ও 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেডের মুখপাত্র জানিয়েছেন, আলেকসা মসজিদ এবং পূর্ব বায়তুল মোকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে 6 ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ফিলিস্তিনি আটককৃতদের মুক্তি না দিলে এর জবাব দেয়া হবে। ডেডলাইন শেষ হওয়ার কয়েক মিনিট পর সোমবার সন্ধ্যায় আল কাসেম ব্রিগেড পূর্ব জেরুজালেমে শতাধিক রকেট হামলা চালায়। এই রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বেসামরিক এলাকায় বর্বরোচিত কায়দায় বিমান হামলা চালায়। এর আগে সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী আলেক্সা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানি গ্যাসের শেল ও বোমা ছুঁড়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে আল জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে এ সমর্থন ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। ওই টেলিফোন আলাপে আলেক্সা মসজিদে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলা এবং রোজাদার ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইহুদিবাদীদের দমন অভিযানের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইসমাইল হানিয়াকে জানান, ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ এবং ওআইসির মাধ্যমে সাধ্যমতো চেষ্টা চালাতে সম্মত হয়েছে ইরান ও তুরস্ক। এ সময় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলা ও দমন অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মোহাম্মদ জাওয়াদ জারিফকে অবহিত করেন হামাস নেতা হানিয়া। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সমর্থন অব্যাহত রাখতে তেহরানের প্রতি আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ মানুষের উপর ইহুদিবাদী ইসরায়েলের সেনারা যে বর্বর সহিংসতা চালাচ্ছে তার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে পবিত্র জেরুজালেম আলকুদ শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের ইসরায়েল উচ্ছেদ করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার নিন্দা জানিয়ে ইরানের শিক্ষার্থীরা রাজধানী তেহরানে বিক্ষোভ করেন। প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী 18 জন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নানা শ্রেণী পেশার বেশ কয়েকজন প্রার্থী আজ নাম নিবন্ধন করেছে। তেহরান সময় আজ সকাল 8টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাম রেজিস্ট্রেশনের কর্মকাণ্ড শুরু হয়। আগামী 15 মে পর্যন্ত চলবে নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। এরপর রেজিস্ট্রার্ড নামগুলো সাংবিধানিক পরিষদের কাছে জমা দেওয়া হবে। সেখানে বাছাই প্রক্রিয়া শেষে যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আগামী 25 মে পর্যন্ত এই বাছাই প্রক্রিয়া চলবে। এ সময় প্রেসিডেন্ট পদে নির্বাচন প্রত্যাশীদের জমা দেওয়া তথ্যাদি যাচাই বাছাই করা হবে। এরপর 26 বা 27 মে প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হবে। নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর আগে থেকেই দেশি বিদেশি গণমাধ্যমে নানা জল্পনা চলছে যে কে কে ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে যাচ্ছেন এবং কার জয়লাভের সম্ভাবনা বেশি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে সরকার খোঁড়া যুক্তি দিচ্ছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে সরকার খোড়া যুক্তি দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমাদের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব 1979 সালে জেলে ছিলেন। তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য জার্মানিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। ফখরুল আরো বলেন, 2008 সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকেও তত্ত্বাবধায়ক সরকার সাজা মাফ করে দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠায়। এমন আরও অনেক আছে। অত্যন্ত উচ্চপদস্থ সরকারের প্রভাবশালী কর্মকর্তার দুই সহোদর ভাই আইনের এই 401 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে মাফ করে দিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছে। তাহলে কেন খালেদা জিয়ার বিষয়ে খোড়া যুক্তি দেখানো হচ্ছে? সোজা কথা বলে দেন যে খালেদা জিয়াকে বিদেশে যেতে অনুমতি দেয়া হবে না। এদিকে সরকারের তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র তৎপরতা বাড়াতেই বিএনপি খালেদা জিয়াকে বিদেশে নিতে চেয়েছিল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হাসান মাহমুদ একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়াকে তারা বিদেশে নিয়ে যেতে চান, এর আইনি কোনো সুযোগ নেই এবং তাদের বিদেশে নেওয়ার উদ্দেশ্য ভিন্ন। খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া নয়, বিদেশে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজনীতি এবং বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে এখন যেসব ষড়যন্ত্র ও দেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেগুলোকে আরও তৎপর করা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ক্ষণিক বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 4 জাতির নিরাপত্তা জোট কোয়াড নিয়ে চীন আগ বাড়িয়ে কথা বলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ কে আব্দুল মোমেন বলেন, কোয়াড নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, এছাড়া আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করব। তিনি আরও বলেন, চীনারা কখনো কারো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। ভারতে একদিনে 3,29,942 নয়া সংক্রমণ হয়েছে। একই সময়ে 3,876 জন করোনা রোগের মৃত্যু হয়েছে। গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে সোমবার দিবাগত গভীর রাতে 11 জন করোনা রোগের মৃত্যু হয়েছে। চিত্তুরের জেলা প্রশাসক এম হরিনারায়ণ বলেন, অক্সিজেনের অভাব না থাকলেও অক্সিজেনের চাপ মিনিট পাঁচে কমে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে রোগীর আত্মীয় স্বজনদের দাবি, কমপক্ষে 20-25 মিনিট অক্সিজেন সরবরাহের চাপ কমে গিয়েছিল। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 গেরিলা নিহত হয়েছে। আজ সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক বন্দুক যুদ্ধে তারা প্রাণ হারায়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে 3 গেরিলা নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক বন্দুকযুদ্ধে ওই গেরিলারা নিহত হয়। এনডিটিভি হিন্দি ওয়েবসাইট জানিয়েছে, নিরাপত্তা বাহিনী অনন্তনাগ জেলায় লস্করেতে এবার 3 সন্ত্রাসীকে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পায় যে ভাইলো এলাকায় অজ্ঞাত গেরিলারা লুকিয়ে রয়েছে। এরপরে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, সিআরপিএফ ও পুলিশ সদস্য সমন্বিত যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। এ সময় গেরিলারা গুলিবর্ষণ শুরু করে দেয়। নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের আত্মসমর্পণ করতে বললেও তারা ওই প্রস্তাবে কান দেয়নি। এরপরেই পাল্টা ব্যবস্থা গ্রহণ করে যৌথ বাহিনী। বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। এর আগে গত রোববার পাত্রদা পঞ্চায়েতের বনভূমিতে লোকজন কয়েকজন সন্দেহভাজনকে দেখতে পেলে সেখানে পুলিশ ও সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায়। কিন্তু দিনব্যাপী অভিযানে নিরাপত্তা বাহিনী সফল হয়নি। পুলিশ জানিয়েছে, পাত্রদা গ্রামের কয়েকজন লোক পুলিশকে জানিয়েছিল রোববার সন্ধ্যায় কিছু সন্দেহভাজনকে পাত্রদার জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গেছে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় এবং সোমবার সকালে সেনাবাহিনীর সাহায্যে পাত্রদার জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। দিনব্যাপী অভিযান চালানোর পরে কিছুই না মেলায় অবশেষে তল্লাশি অভিযান বন্ধ করা হয়। এর আগে গত 6 মে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 গেরিলা নিহত হয়েছিল। দক্ষিণ কাশ্মীরের কানিগাম এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে 3 গেরিলা নিহত হয়।
শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পবিত্র জেরুজালেম আলকুদ শহরে সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পবিত্র জেরুজালেম আলকুদ শহরে সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এমন সময় কোনো ফলাফল ছাড়াই এ বৈঠক শেষ হলো যখন যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে কার্যত ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। ওয়াশিংটন তার শরিকদেরকে জানিয়েছে, আলকুদ শহরে উত্তেজনা নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য পর্দার ওপার থেকে চেষ্টা চালানো উচিত। তবে এই চেষ্টা ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করবে কিনা সে নিশ্চয়তা দেয়নি ওয়াশিংটন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও চলমান সংকট ও ইসরায়েলের ব্যাপারে অনেক নরম সুরে বিবৃতি প্রকাশ করবে বলে জানা গেছে। এদিকে তিউনিশিয়া ও চীন এক যৌথ খসড়া বিবৃতি প্রস্তুত করেছে, যেখানে অবৈধ ইহুদি উপশহর নির্মাণ বন্ধ, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস এবং পূর্ব বাইতুল মুকাদ্দাস থেকে তাদেরকে বহিষ্কার না করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানানো হয়েছে। এছাড়া পবিত্র জেরুজালেম আলকুদ শহরে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। আলকুদ শহরের উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লোক দেখানো উদ্বেগ প্রকাশ করলেও নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন সরকার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণে অস্বীকৃতি জানানো থেকে বোঝা যায় মার্কিন কর্মকর্তারা আসলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের ব্যাপারে বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতেও রাজি নয়। এ অবস্থায় জাতিসংঘ কেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বর আগ্রাসন মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে, সেটাই বড় প্রশ্ন। লক্ষ্য করলে দেখা যাবে, ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি অপরাধযজ্ঞের ব্যাপারে তদন্ত কার্যক্রমে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইসরায়েলের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থাপনেরও সুযোগ দেয়নি। ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী অবৈধ রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের হত্যা, তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ ও ইহুদি উপশহর নির্মাণ অব্যাহত রেখেছে। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের কারণে জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 4টি দেশের নিরাপত্তা সংলাপ বা কোয়াডে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে চীনের উদ্বেগ প্রসঙ্গে বেশ কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত সহ চারটি দেশের নিরাপত্তা সংলাপ বা কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে চীনের উদ্বেগ প্রসঙ্গে চট জলদি বেশ কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে বলেছেন, কোয়াডে যুক্ত হবে কিনা সেটি দেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী ঠিক করা হবে। কোয়াডে যুক্ত হলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। চীনা রাষ্ট্রদূতের এমন মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ইস্যুতে আগবাড়িয়ে কথা বলেছে চীনা রাষ্ট্রদূত, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি আমরাই ঠিক করব, চীনা রাষ্ট্রদূত কি বললেন সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না। উল্লেখ্য, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড। 2007 সাল থেকে শুরু হওয়া এই কোয়াড উদ্যোগ সম্প্রতি বৈশ্বিক ভূরাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। সোমবার সাংবাদিকদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চার দেশীয় জোট কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া ঠিক হবে না, কারণ এটি একটি নিরাপত্তা উপাদান বিশিষ্ট চীন বিরোধী কৌশলগত জোট। কোয়াডে জড়ানোর বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম চীন সরাসরি বক্তব্য দিয়েছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান রেডিও তেহরানকে বলেন,
চায়নার অ্যাম্বাসেডর বলার প্রচুর কারণও আছে, এবং চায়না যথেষ্ট করছে, ভ্যাকসিন নিতে 3 মাস দেরি করছে ইন্ডিয়ার প্ররোচনায়, তারপর সাথে তিস্তার ইয়েতে ইন্ডিয়া বারবার বাধা দিচ্ছে, যে ইয়ে অ্যাম্বাসেডর তো ওই কথাও বলছে যে আমরা আমাদেরকে এগ্রি করলে আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারি। তার মানে চায়না তিস্তা প্রজেক্টে তাদের প্রচন্ড আগ্রহ, ইন্ডিয়া বাধা দিচ্ছে। কোয়াডে জয়েন করা, এটা চায়না যে ওয়ার্নিংটা দিছে ঠিকই দিছে। আমি মনে করি চায়না অ্যাজ এ কনসার্ন পার্টি, যেহেতু চায়নার সাথে আমাদের সেনাবাহিনী সামরিক বাহিনীর খুবই একটা সম্পর্ক, যেটা গড়ে তোলা অনেক কষ্টকর ছিল। আপনি ওয়েদার ইউ ওয়ান্ট অর নট, চায়না ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। চায়না ছাড়া আপনার ইকোনমি টোটালি কোলাপস করবে, কোনো মেগা প্রজেক্ট প্রজেক্ট কিছু হবে না।
এর আগে গত মাসের শেষ সপ্তাহে ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসে চীনের প্রতিরক্ষা মন্ত্রী কোয়াড নিয়ে তার দেশের উদ্বেগের কথা বাংলাদেশের রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন। এই অঞ্চলে কোয়াড যাতে আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্য দুই দেশের একত্রে কাজ করার বিষয়ে বেজিং এর প্রত্যাশার কথাও জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী।
বলছিলেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে রমজানের নিয়মিত অনুষ্ঠান খোদা প্রেমের অনন্য উৎসব।
খোদা প্রেমের অনন্য উৎসব। রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 28তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইয়া আলী ইয়া আযীম ইয়া গফুর ইয়া রহিম আনতার রব্বুল আযীম আল্লাযী লাইসা কামিছলিহি শাইউ ওয়া হুয়াস সামিউল বাসীর।
পবিত্র রমজানের আর মাত্র 2 দিন বা 1 দিন বাকি। মহান আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে আমরা যেন এমন সব কাজ করতে পারি যাতে তিনি আমাদের উপর এই বাকি 2-1 দিনে সন্তুষ্ট হন এবং আমরা যেন ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। আর যদি তিনি সন্তুষ্ট হয়েই থাকেন ইতোমধ্যে, তাহলে আমরা যেন এমন সব কাজ করতে পারি যাতে তিনি আমাদের উপর আরও বেশি সন্তুষ্ট হন। মহান আল্লাহ যেন আমাদেরকে তাঁর প্রকৃত স্মরণকারী হওয়ার তৌফিক দান করেন। যারা তাঁর প্রকৃত স্মরণকারী তারা অবশ্যই পাপ থেকে ও কলুষতা থেকে দূরে থাকেন, আর যারা মহান আল্লাহর প্রকৃত স্মরণকারী নয় তারা নামাজ, রোজা, হজ, জাকাত এসব আদায় করলেও পাপ বর্জন করে না। আল্লাহর প্রকৃত স্মরণকারী নয় বলে তাদের নামাজ, রোজা, হজ ও জাকাত সহ অন্য কোনো ইবাদতই কবুল হয় না।
নামাজ, রোজা, হজ, জাকাত ও অন্য সব ইবাদতের লক্ষ্য হল আমাদের আত্মা যেন পবিত্র হয়। আমরা যদি পাপাচার থেকে দূরে না থাকি তাহলে আমাদের আত্মা পবিত্র হবে না। তা আমাদের নামাজ, রোজা ও অন্য সব ইবাদত বাহ্যিক দিক থেকে যতই শুদ্ধ হোক না কেন, খোদাভীতি বা তাকুয়া অর্জন করা ছাড়া মানুষের ইবাদত ও সৎকর্মেরও কোনো মূল্য নেই। তাকুয়াবিহীন অনেক বেশি ইবাদতের চেয়ে তাকুয়াযুক্ত অল্প ইবাদতও অনেক বেশি গ্রহণযোগ্য হয় আল্লাহর দরবারে। তাকুয়ার অধিকারী ব্যক্তিরা মহান আল্লাহর কাছে অন্যদের চেয়ে বেশি প্রিয় এবং বেশি মর্যাদার অধিকারী। খোদা সচেতনরা মহান আল্লাহর খাস রহমতের অধিকারী হন। ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম বলেছেন, যারা তাকুয়ার কারণে পাপের স্বাদ নেন না তাদেরকে কোনো সম্পদ ছাড়াই মহান আল্লাহ অভাবমুক্ত রাখেন, আত্মীয় স্বজন ও বংশের লোকজন ছাড়াই তাদেরকে সম্মান দান করেন এবং মানুষের মদত ছাড়াই তাদেরকে ভালোবাসার পাত্রে পরিণত করেন। কোন এক হাদিসের বর্ণনা অনুযায়ী যারা গোপন স্থানে বা নির্জনেও পাপ করতে আল্লাহকে ভয় করবে এবং মহান আল্লাহ তাকে জীবনে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকবে তারা বিনা হিসাবে বেহেশতে যাবে। অন্য এক হাদিসের বর্ণনা অনুযায়ী যারা পাপের প্রলোভনের মুখেও ধৈর্য ধরে পাপ বর্জন করবে ও ধৈর্য ধরে মহান আল্লাহর নির্দেশিত ইবাদত করে যাবে তারাও বিনা হিসাবে বেহেশতে যাবে। প্রকৃত ধৈর্যশীলরা মহান আল্লাহর সব পরীক্ষায় জয়ী হন উচ্চতর নম্বর নিয়ে। তারা সুখের সময় ও প্রাচুর্যের সময়ও আল্লাহকে ভোলেন না এবং অহংকারে মত্ত হয়ে বিলাসিতায় ও পাপে ডুবে পড়েন না। আবার দুঃখ ও বিপদের সময়ও অস্থির হয়ে পড়েন না ও অকৃতজ্ঞ হন না। মহান আল্লাহ এ ধরনের ধৈর্য ধারণকারীদের তাঁর খাস বা বিশেষ রহমতের দুয়ার খুলে দেন। আর ধৈর্য শেখার এক বড় উপায় হল নামাজ ও রোজা। ধৈর্য ধারণের গুরুত্ব প্রসঙ্গে মহান আল্লাহ সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলেছেন, আর আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো এবং তার রাসূলের, তাছাড়া তোমরা পরস্পরের বিবাদে লিপ্ত হও না, যদি তা করো তবে তোমরা কাপুরুষ বা নিস্তেজ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি চলে যাবে, আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্যশীলদের সাথে। এই আয়াতে এটাও স্পষ্ট যে মুমিন মুসলমানদের উচিত নয় পরস্পর বিবাদে লিপ্ত হওয়া। মুসলমানদের অনৈক্য কাফেরদের শক্তিশালী করে এবং তাদের দুঃসাহস ও স্পর্ধা বাড়িয়ে দেয়। দুঃখজনকভাবে মুসলমানদের অনৈক্যের ফলেই আজ বিশ্বের নানা অঞ্চলে মুসলমানরা জুলুম ও বঞ্চনার শিকার হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিন, মিয়ানমার ও কাশ্মীরের মুসলমানরা যুগ যুগ ধরে জুলুমের শিকার হতো না যদি মুসলমানদের মধ্যে ঐক্য থাকত। মুসলমানদের প্রথম কেবলাকে ইহুদিবাদী দখলদারের হাত থেকে উদ্ধার করতে ও ইসলামী ঐক্য জোরদার করতে মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে বিশ্ব কুর্স দিবসের প্রচলন করেছেন। ফলে ইহুদিবাদী শক্তি ও ইসলাম বিরোধী শক্তি এ ধরনের ইসলামী ঐক্যকে আতঙ্কের দৃষ্টিতে দেখছে। মোনাফিক,
মুসলিম সরকারগুলো বিশ্ব কুস দিবসের লক্ষ্য ও উদ্দেশ্যের বিপরীতে এবং পবিত্র কোরআনের আয়াতের বিপরীত পথ বেছে নিয়ে ইসলাম বিরোধী কাফির শক্তিগুলো ও কাফির শক্তিগুলোর মধ্যে ইসলাম বিরোধিতাই সবচেয়ে কঠোর হিসেবে কুখ্যাত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নতজানুমূলক ও অপমানজনক বন্ধুত্ব ক্রমেই জোরদার করছে।
ধৈর্যশীলতা ও দৃঢ়চিত্ততার গুরুত্ব তুলে ধরে মহান আল্লাহ সূরা আনফালের 66 নম্বর আয়াতে বলেছেন, কাজেই তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্র 100 লোক বিদ্যমান থাকে তবে জয়ী হবে 200-র উপর, আর যদি তোমরা 1000 হও তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে 2000-এরও উপর, আর আল্লাহ রয়েছেন দৃঢ়চিত্র লোকদের সাথে। আসলে ধৈর্যশীলতা ও দৃঢ়চিত্ততা হল ইমানের অবিচ্ছেদ্য ও অপরিহার্য অঙ্গ। আমিরুল মোমিনিন হযরত আলীর ভাষায় ধৈর্য হচ্ছে ইমান নামক দেহের মাথার সমতুল্য। মাথা ছাড়া দেহ কোনো কল্যাণই লাভ করতে পারবে না। ইসলামের টিকে থাকার ও অগ্রগতি লাভের রহস্য ছিল এই ধৈর্য। বর্তমান যুগে ইসলামী ইরানের, লেবাননের, হেজবুল্লার, ফিলিস্তিনের ও ইয়েমেনের এবং প্রতিরোধকামী শক্তিগুলোর নানা সাফল্য আর বিজয়ের রহস্য হল এই ধৈর্য।
মহান আল্লাহ আমাদেরকে রমজানের রোজার বরকতে ধৈর্যশীলতা ও দৃঢ়চিত্ততার অধিকারী প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। তো শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ রমজানের 28তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে নফল ইবাদতের পর্যাপ্ত সুযোগ দাও, ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত করো, তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্য সহজ করে দাও। হে পবিত্র সত্তা, যাকে অনুরোধকারীদের কোনো আবেদন নিবেদন ন্যায় বিচার থেকে টলাতে পারে না।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 11 মে মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম। প্রথমেই বাংলাদেশ। কি করব না করব নির্ধারণ করব আমরা, অন্যরা নয়, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দৈনিক যুগান্তর। বেসরকারি পর্যায়ে কমল করোনা পরীক্ষার ফি, দৈনিক প্রথম আলো। মেট্রো রেলের যুগে বাংলাদেশ দৈনিক সমকাল। টিকা আনতে চীনে গেছে বিমানবাহিনীর উড়োজাহাজ দৈনিক নয়া দিগন্ত। ঈদের পর আরও এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে দৈনিক কালের কণ্ঠ। এবং গাজায় হামলায় নিহত ২৬, ইসরায়েলের নিন্দায় মুখর অ্যামনেস্টি দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম হচ্ছে, যোগান নেই, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ স্থগিত হয়ে গেল মহারাষ্ট্রে দৈনিক আনন্দবাজার পত্রিকা, সম্পূর্ণ লকডাউন নয় রাজ্যে বলেছেন মমতা দৈনিক বর্তমান, এবং ওভারলোডিং রুখতে কড়া বার্তা ফিরহাদের দৈনিক আজকাল। তো শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশ। দৈনিক যুগান্তরের খবরে লিখেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার জাতির নিরাপত্তা জোট কোয়াড নিয়ে চীন আগ বাড়িয়ে কথা বলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। চীনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার ডিকাবের সঙ্গে মতবিনিময়কালে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চার জাতির নিরাপত্তা জোট কোয়াডে যোগ দিলে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। বেসরকারি পর্যায়ে কমলো করোনার ফি, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বেসরকারি পর্যায়ে দেশে কোভিড-১৯ রোগের পরীক্ষার ফি কমানো হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান, বিদেশগামীদের সরকারি বা বেসরকারি যে কোনো ল্যাব থেকে পরীক্ষা করলে ৩,০০০ টাকা লাগত, এখন তা কমিয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ লোকজনের বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে লাগত ৩,৫০০ টাকা, তা কমিয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। মেট্রো রেলের যুগে বাংলাদেশ, এই শিরোনামের খবরে দৈনিক সমকাল জানিয়েছে, স্বপ্নের মেট্রো রেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশে প্রথমবারের মতো চালানো হয়েছে মেট্রো রেল। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরীক্ষা নিরীক্ষার জন্য চালানো হয় বিদ্যুৎ চালিত এই ট্রেনটি। এ ধরনের আরও ১৮টি পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিয়াবাড়িতে ডিপোর ভেতরে চালানো হয় মেট্রো রেলের প্রথম ট্রেন। ওয়ার্কশপ থেকে চালিয়ে ৬ বগির কোচটি আনলোডিং জোনে নিয়ে আসা হয়। টিকা আনতে চীনে গেছে বিমানবাহিনীর উড়োজাহাজ, এটি দৈনিক নয়া দিগন্তের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ মঙ্গলবার চীনে গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর একটি C-130J পরিবহন উড়োজাহাজ আজ সকাল ৮:১২ করোনা ভাইরাসের ৫,০০০ টিকা আনতে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে। এর আগে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি ৫,০০০০ করোনা টিকা ১২ মে বাংলাদেশে আসছে। ঈদের পর আরও এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে বলে খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা আছে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে একথা বলেন। তিনি বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে। তিনি বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, মাস্ক পরলেই নিরাপদ আর না পরলেই বিপদ, এই কথাটি মাথায় রাখতে হবে। গাজায় হামলায় নিহত ২৬, ইসরায়েলের নিন্দায় মুখর অ্যামনেস্টি, এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। গাজায় অযৌক্তিক এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করায় ইসরায়েলের তীব্র নিন্দা করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী বারবার আলাকসা মসজিদে সহিংস অভিযানের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অপরিকল্পিত ও বেআইনিভাবে শক্তি মোতায়েন করেছে এবং শেখ জাররাতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অকারণে হামলা চালিয়েছে। এবারে কলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর। যোগান নেই, 18 থেকে 44 বছর বয়সীদের জন্য টিকাকরণ স্থগিত হয়ে গেল মহারাষ্ট্রে, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, টিকা নেই তাই রাজ্যে 18 থেকে 44 বছর বয়সীদের জন্য টিকাকরণ আপাতত স্থগিত রাখা হচ্ছে। যা টিকা অবশিষ্ট রয়েছে তা 45 ঊর্ধ্বদেরই দেওয়া হবে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সাংবাদিক বৈঠক করে তা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের হাতে এই মুহূর্তে 2,75,000 ডোজ রয়েছে। ওই টিকা এখন 45 ঊর্ধ্বদেরই দেওয়ার কথা ভেবেছে সরকার। যারা টিকার প্রথম ডোজ পেয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়াতেই বেশি জোর দিচ্ছে সরকার। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বরাদ দেওয়া টিকা এসে পৌঁছায়নি, তাই এখনই 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে সম্পূর্ণ লকডাউন নয় রাজ্যে, বলেছেন মমতা, এই শিরোনামের খবরে দৈনিক বর্তমান লিখেছে, কোভিড মোকাবিলা এখন তার প্রথম কাজ, শপথ নিয়েই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ জুড়ে কিছু বিধিনিষেধ জারি রয়েছে, দেশের অন্যান্য রাজ্যে ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কিন্তু দিন আনি দিন খাই মানুষের কথা ভেবে সেই রাস্তায় হাঁটতে চান না মমতা। সোমবার তার তৃতীয় সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তা তিনি স্পষ্ট করে দিলেন। জানালেন, কোভিড মোকাবিলাকে অগ্রাধিকার দিলেও সম্পূর্ণ লকডাউন ঘোষণা হচ্ছে না। দৈনিক আজকালের খবরে লিখেছে, পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্বভার পেয়েই কাজে নেমে পড়েছেন ফিরহাদ হাকিম। পরিবহন দপ্তরের কাজে গতি আনাই মূল লক্ষ্য ফিরহাদের। গতকালই ঘোষণা করা হয়েছিল গণপরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের কোভিডের টিকা দেওয়া হবে, আর আজ থেকেই শুরু হয়ে গিয়েছে পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের টিকাকরণ। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করেন নয়া পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।
এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সামর্থ্য সম্পর্কে আলোচনা করব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও শক্তি সামর্থ্যে প্রমাণ দিয়েছিল। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি তার এক বাণীতে প্রতিরক্ষার শক্তিকে জাতির গর্ব ও অন্যতম একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেছেন, জাতীয় পরিচিতি ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো হুমকি মোকাবেলায় দূরদর্শিতা ও যৌক্তিক হিসাব নিকাশের পাশাপাশি নিজেদের শক্তির সামর্থ্য ও যোগ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে।
তিনি শত্রুর হুমকি কিংবা যে কোনো আগ্রাসন মোকাবেলায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে নতুন করে কর্মপরিকল্পনা নির্ধারণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, সামরিক বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে অবশ্যই শত্রুর নতুন নতুন হুমকি কিংবা আগ্রাসনের ব্যাপারে ধারণা থাকতে হবে এবং সে অনুযায়ী তাদের মোকাবেলায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা বা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তিনি বলেছেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো যারা ইরানে আগ্রাসনের স্বপ্ন দেখে তাদের মোকাবেলা করাই সেনাবাহিনী সহ প্রতিরক্ষা খাতের সমস্ত শাখাগুলোকে শক্তিশালী করে গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য।
সর্বোচ্চ নেতার নির্দেশ মোতাবেক ইরানের প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি সেনাবাহিনীকেও আধুনিকায়ন করে গড়ে তোলা হয়েছে। বেশ কবছর আগেও বিশ্বে প্রতিরক্ষা শিল্পে ইরানের অবস্থান ছিল 23তম, কিন্তু বর্তমানে সামরিক শিল্পে এদেশটির অবস্থান 14তম। অথচ 2006 সাল থেকে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ইরানের প্রতিরক্ষা খাতের উপর আরও কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, বর্তমানে আমাদের প্রয়োজনীয় 90% সমরাস্ত্র আমরা নিজেরাই তৈরি করতে সক্ষম।
আকাশ প্রতিরক্ষায়ও ইরানের শক্তিশালী অবস্থান উন্নত দেশগুলোকে হতবাক করে দিয়েছে। ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে রয়েছে। ইরানের তৈরি বভার 373, শহীদ সৈয়দ 15 খোরদাদ, দেজফুল নওয়াব এবং মাজিদ প্রভৃতি অত্যাধুনিক ড্রোন ও রাডার ব্যবস্থা আকাশপথে শত্রুর যে কোনো আগ্রাসনকে প্রতিহত করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র শক্তিতেও ইরান বহুদূর এগিয়ে গেছে। বর্তমানে ইরানের হাতে প্রায় 1500 পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরান নিজস্ব পদ্ধতির অত্যাধুনিক জেট বিমান তৈরি করেছে। এছাড়া ইরান গত 1.5 বছরে সমুদ্রে শত্রুপক্ষের উপর আঘাত হানার জন্য 300 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়ে সেটাকে 1000 কিলোমিটার পাল্লায় নিয়ে গেছে। এই সাফল্য ইরানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে।
বাস্তবতা হচ্ছে, সাদ্দামে চাপিয়ে দেওয়া যুদ্ধের অভিজ্ঞতা প্রতিরক্ষা খাত উন্নয়নে ইরানের জন্য বিরাট সুযোগ এনে দেয়। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান খুব দ্রুত সমরাস্ত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। বর্তমানে ইরান আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করে শত্রুকে তাক লাগিয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শত্রুর উপর পাল্টা আঘাত হানার সক্ষমতা অর্জন করায় শত্রু ইরানকে হিসাব করতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা শক্তি নিয়ে শত্রুদের ব্যাপক হইচয়ের কারণ হচ্ছে নিজস্ব শক্তি অর্জনে ইরানের কর্মকর্তাদের বুদ্ধিদীপ্ত ও প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ গ্রহণ। তিনি আরো বলেন, শত্রুদের হতাশা ও হইচয়ের বড় কারণ হচ্ছে তারা ইরানের সমর শক্তিতে আতঙ্কিত হয়ে পড়েছে, কিন্তু তাদের এত অপপ্রচার ও হইচয় সত্ত্বেও আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে এবং আল্লাহ তাআলার ইচ্ছা ইসলামী ইরান সামরিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি সেনাবাহিনীর ড্রোন বিশেষজ্ঞ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কর্মকর্তাদের এক সমাবেশে সব বিষয়ে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। আমরা যদি দুর্বল থাকি তাহলে শত্রুরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, আমরা কোনো দেশ বা জাতির জন্যই হুমকি নই এবং নিজ দেশের নিরাপত্তা ও যে কোনো হুমকি মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি গণজাগরণ বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে সাদ্দামের বিমান হামলা মোকাবেলায় ইরানের অক্ষমতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, যুদ্ধ চলাকালে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সাদ্দামের মুহুর্মুহু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় আমরা ছিলাম অক্ষম, এমনকি অস্ত্র সংরক্ষণের অধিকারও আমাদের ছিল না। Thank you.
কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উদাহরণস্বরূপ, ইরানের সর্বোচ্চ নেতা ইরানের আকাশে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা এবং ইরাকে মার্কিন আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, শত্রু এখন ইরানের বাস্তবতা মেনে নিয়ে হিসাব করে কথা বলতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বর্তমান বিশ্বে বিবেক বর্জিত বলদর্পী শক্তিগুলোর আধিপত্য চলছে, তাদের না আছে কোনো মানবতাবোধ আর না আছে কোনো নীতি নৈতিকতা। এ অবস্থায় আত্মরক্ষার স্বার্থে আমাদের সামরিক খাতে উন্নয়নের কোনো বিকল্প নেই, কেননা বলদর্পী শক্তিগুলো যতদিন পর্যন্ত আমাদের শক্তি সম্পর্কে অবহিত হতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা বহাল থাকবে।
যাই হোক, বর্তমানে যে কোনো পর্যায়ে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইসলামে ইরানের সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু দেশটি প্রমাণ করেছে শত্রুর যে কোনো হুমকি ও আগ্রাসন মোকাবেলায় তারা কোনো ছাড় দেবে না। এমনকি পশ্চিম এশিয়ায় যারা নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও মোকাবেলা শক্তিও ইরানের রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, সেনাবাহিনী দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সম্পর্কে বিশেষ আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে আমাদের দর্পণ অনুষ্ঠানে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত। দখলদারদের বিমান হামলায় এ পর্যন্ত শহীদ হয়েছেন অন্তত 26 ফিলিস্তিনি। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান, আগ্রাসনের মোকাবেলায় পাশে থাকার প্রতিশ্রুতি। বাংলাদেশের বিএনপির মহাসচিব বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি প্রসঙ্গে সরকার খোঁড়া যুক্তি দিচ্ছে। এবং ভারতে অক্সিজেনের অভাবে আরও 11 করোনা রোগীর মৃত্যু। জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 গেরিলা নিহত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই খোদা হাফেজ। Thank you.